বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 5 আগস্ট, 21 শ্রাবণ এবং ফার্সি 14 মুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় powerstudio.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের বার্ষিকী পালন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই।
লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের প্রথম বার্ষিকী পালিত হল। গতকাল 4 আগস্ট ছিল এই বার্ষিকী।
এছাড়া বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা NID ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা দেওয়া হবে না বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের 73টি দেশের 115 জন রাষ্ট্রীয় অতিথি। ইরানের স্বার্থে বিন্দুমাত্র আঘাত হানলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন IRGC-র প্রধান কমান্ডার জেনারেল হুসেন সালামি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 264 জনের মৃত্যু হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টে 98% মৃত্যু বলে তথ্য প্রকাশ। এবং ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভার 400 আসনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন অখিলেশ যাদব। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম শুনলেন বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে নয়া প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সময় আজ বিকেল 5টায় এই অনুষ্ঠান শুরু হয়। তার আগে ইরানের বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকার, সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথিরা সংসদ ভবনে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয় এবং এরপর পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফ এবং তার বক্তব্যের পর বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজে বক্তব্য রাখেন। তার বক্তব্যের শেষে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। এর আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফ বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের 73টি দেশের অন্তত 115 জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রেসিডেন্ট রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শপথ গ্রহণের আগে আজ সারাদিন বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় কাটান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালের সঙ্গে বৈঠকে তিনি বলেন ইরান একটি শক্তিশালী ও
ক্ষমতাধর ইরাক দেখতে চায়। আগামী দিনগুলোতে ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া সিরিয়ার সংসদ স্পিকার হামুদা সাব্বাকের সঙ্গে সাক্ষাতে ইহুদিবাদী ইসরায়েল ও পাশ্চাত্যের মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। সিরিয়ার ভূখণ্ড থেকে অবশিষ্ট বিদেশি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সঙ্গে এক বৈঠকে ইব্রাহিম রাইসি বলেন, একমাত্র ইয়েমেনের জনগণই দেশটির ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কেউ নয়। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতে উপকূলের কাছে ওমান সাগরে যে জাহাজটি তাদের ভাষায় ছিনতাই হয়েছিল সেটা এখন নিরাপদে রয়েছে এবং ছিনতাই নাটকের অবসান হয়েছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এক টুইটার বার্তায় লিখেছে, যারা জাহাজটিতে অনুপ্রবেশ করেছিল তারা এটি ছেড়ে চলে গেছে এবং ঘটনা শেষ হয়েছে। এর আগে একই সংস্থা দাবি করেছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের অদূরে একটি ব্রিটিশ জাহাজ সম্ভাব্য চিহ্নতে হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছিল পানামার পতাকাবাহী অ্যাসফল্ট প্রিন্সেস তেল ট্যাঙ্কার চিহ্নতে হয়েছে। তারা আরও দাবি করেছিল ওমান সাগরের এই ঘটনায় ইরানের সামরিক বাহিনী অথবা তাদের অনুগত কোনো গোষ্ঠী জাহাজটিতে অনুপ্রবেশ করেছে এবং এটিকে ইরান উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ইরান একটি বাণিজ্যিক জাহাজ চিহ্নতে করে কি উদ্দেশ্য হাসিল করতে চায় তা ব্রিটিশ সংস্থাটি সে সময় স্পষ্ট করতে পারেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার বলেছেন তার দেশের প্রতিরক্ষা নীতিতে যেকোনো শত্রুর যেকোনো মাত্রার হঠকারী পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কোন শত্রু ইরানের স্বার্থে বিন্দুমাত্র আঘাত হেনে পার পাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামী পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মোতায়েন আইআরজিসির নৌসেনাদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শনের পর এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক বাগাড়ম্বরের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামী ইরানকে হুমকি দিয়ে যারা কথা বলছে বিশেষ করে দখলদার ইসরায়েলের জেনে রাখা উচিত যে কোনো স্থানে যে কোনো মাত্রার হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে। জেনারেল সালামি বলেন, ইরানের স্বার্থে আঘাত হানা হবে অথচ তেহরান তার জবাব দেবে না এমন দিনের অবসান হয়েছে। ইরানের শত্রুরা যেন আর কোনোদিন সেই দিনগুলো ফিরে আসার স্বপ্নে বিভোরণ হয়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘণ্টায় 264 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর একদিনে করোনায় এটাই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে বাংলাদেশে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত 27 জুলাই 258 জনের। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড 264-তে পৌঁছে গেছে। আজকের এই সংখ্যা নিয়ে দেশে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 21,902 জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ 5 আগস্ট সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 12,744 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 27.12% পাওয়া গেছে। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 87 জন, চট্টগ্রাম বিভাগে 56 জন, রাজশাহী বিভাগে 19 জন, খুলনা বিভাগে 35 জন, বরিশাল বিভাগে 16 জন, সিলেট বিভাগে 23 জন, রংপুর বিভাগে 18 জন এবং ময়মনসিংহ বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ওদিকে খুলনা বিভাগে মৃত্যু কমেছে কিন্তু শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। তাছাড়া খুলনায় করোনার মাঝে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে, তবে চট্টগ্রামে করোনায় মৃত্যু এবং শনাক্তের হার কমেছে। এদিকে আজকে প্রকাশিত করোনা বিষয়ক এক গবেষণা ফলাফলে জানা গেছে, দেশে কোভিড-19 আক্রান্তদের 98% বর্তমানে ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমিত। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ জিনোম সিকোয়েন্স গবেষণার ফল প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। প্রকাশিত গবেষণা তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে গত ডিসেম্বরে ইউকে বা আলফা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমণের হার ছিল বেশি। পরে মার্সের রিপোর্ট অনুযায়ী সাউথ আফ্রিকান বা বেটা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমণের হার বেশি ছিল। এদিকে গত 1 মাসে 300 স্যাম্পলের জিনোম সিকোয়েন্সে দেখা যায়, মোট সংক্রমণের প্রায় 98% হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট, 1% পাওয়া গেছে সাউথ আফ্রিকান বা বেটা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমিত। যদিও গবেষণার প্রথম 15 দিনে এ হার ছিল 3%। একজন রোগীর ক্ষেত্রে পাওয়া গেছে মরিসাস ভেরিয়েন্ট অথবা নাইজেরিয়ান ভেরিয়েন্ট। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশেষ সংবাদে। ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এবার আমরা 400 আসনে জয়ী হতে পারি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এবার আমরা 400 আসনে জয়ী হতে পারি। তিনি আজ বৃহস্পতিবার রাজধানী লখনৌয়ে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারকে টার্গেট করে বলেন, 2022 সালের বিধানসভা নির্বাচনে 350 আসন পাব বলে এতদিন আমরা দাবি করেছিলাম, কিন্তু এখন দেখছি মানুষজন বিজেপির ওপরে এতটাই ক্ষুব্ধ যে 400 আসনে জিততে পারে সমাজবাদী পার্টি। রাজ্যের ব্রাহ্মণ দলিত মুসলিম সহ সকলেই বিজেপির প্রতি অসন্তুষ্ট। সব আসনের জন্য ওরা প্রার্থী খুঁজে পাবে না। উত্তরপ্রদেশে 2022 সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন। রাজ্যে বিধানসভায় মোট 403 আসন রয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতার বিষয়ে উল্লেখ করে বলেন, যোগী সরকারের আমলে অপুষ্টিতে এক নম্বরে উঠে এসেছে উত্তরপ্রদেশ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে গঙ্গায় লাশ ভেসে ওঠার ঘটনা ঘটেছে এখানে। অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে। বেকারত্ব বাড়ছে রাজ্যে। প্রতিনিয়ত নারীরা এখানে হেনস্থার সম্মুখীন হন। অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র শালবমণি ত্রিপাঠী পাল্টা জবাবে বলেছেন, সমাজবাদী পার্টি কখনো রাজ্যের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করেনি, তাই নির্বাচনে জেতার জন্য জনগণের সামনে তাদের কিছু বলার নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতার প্রতিনিধি। ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে অধিকৃত কাশ্মীরি জনগণের ওপর অত্যাচার নির্যাতন চালানোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একই সঙ্গে তারা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। 2019 সালের 5 আগস্ট ভারতের বিজেপি সরকার সাংবিধানিক ধারা রহিত করে একতরফা কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে এবং সেখানে কেন্দ্রের শাসন জারি করে। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের দ্বিতীয় বার্ষিকীতে ইমরান খান এবং জেনারেল বাজওয়া দুজনেই ভারত সরকারের পদক্ষেপের নিন্দা জানান। এ উপলক্ষে পাকিস্তানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সংহতি পদযাত্রা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রায় সব শহরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সাইবার হামলার ইউনিটকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। পারস্য উপসাগর অঞ্চলে বিমান এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টির লক্ষ্যে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে ওমান সাগর ও পারস্য উপসাগরের অঞ্চল সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের নূর নিউজ এজেন্সি দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে খবর দিয়েছে। ইরানের নিরাপত্তা সূত্র নূর নিউজকে জানিয়েছে, প্রায় এক মাস আগে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের সাইবার ইউনিটের উন্নত যন্ত্রপাতি সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে। ইরানের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইসরায়েলের এই তৎপরতার মূল উদ্দেশ্য হচ্ছে ওমান সাগর এবং পারস্য উপসাগর এলাকায় বিমান ও জাহাজ চলাচল ব্যবস্থা বাধাগ্রস্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এর আগে ওই এলাকায় ব্যাপকভাবে কামানের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা। বুধবার ইসরায়েলের অভ্যন্তরে লেবানন থেকে 3টি রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরায়েল এই ব্যাপক বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করল। ফিলিস্তিনের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ সকালের দিকে ইসরায়েলি বিমান থেকে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়। হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা দাবি করেছে, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে রকেট উৎক্ষেপণের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেসব লক্ষ্যবস্তিতে হামলা চালানো হয়েছে। বিমান হামলার আগে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে কামানের অন্তত 100 রাউন্ড গোলাবর্ষণ করে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলে রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের প্রথম বার্ষিকী পালিত হয়েছে। এক বছর পেরিয়ে গেল, আজও এই ঘটনার কোন তদন্ত না হওয়ায় জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের প্রথম বার্ষিকী পালিত হল। গতকাল 4 আগস্ট ছিল এই বার্ষিকী। ঘটনার পর গত এক বছরে লেবাননে ক্ষমতা লাভের জন্য বিভিন্ন দল ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের ইচ্ছামতো সরকার গঠনের জন্য দেশটির রাজনীতি ও সরকার গঠনে বিদেশিদের হস্তক্ষেপ প্রভৃতি সংকট চলে আসছে। জনগণের অর্থনৈতিক ও সামাজিক দুর্দশার দিকে কারও কোনো নজর নেই। লেবানন দেশটি এতই সুন্দর যে এই দেশটিকে বলা হয় মধ্যপ্রাচ্যের বধূ। এই নামকরণ থেকেই বোঝা যায় দেশটি খুবই সমৃদ্ধ ও সৌন্দর্যে ভরপুর। গত বছর বিস্ফোরণের আগেও দেশটি ছিল সৌন্দর্যের আধার, কিন্তু বিস্ফোরণের পর সেই সৌন্দর্য ও সমৃদ্ধি ইতিহাসের পাতা থেকে যেন মুছে গেছে। পরিকল্পিতভাবে আগে থেকেই বন্দর এলাকায় খাদ্য গুদামের পাশেই বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা উপযুক্ত সময়ে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটায় এবং এতে 200 ব্যক্তি নিহত ও প্রায় 6,000 মানুষ আহত হয়। বিস্ফোরণের কিছুদিন পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং আজও ওই ঘটনার তদন্তের কোনো কুলকিনারা হয়নি। এই কারণে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তৎকালীন প্রধানমন্ত্রী মোস্তফা দিয়াবের পদত্যাগের ঘটনা থেকে বোঝা যায় একদিকে দেশটির রাজনৈতিক দলগুলো ও নেতারা, অন্যদিকে লেবাননের প্রতিরোধকামী সংগঠনের বিরোধী বিদেশি হস্তক্ষেপকারীরা বিরাজমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী দিয়াব পদত্যাগ করার পর সিদ্ধান্ত হয় নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তিনি মন্ত্রিসভা গঠনে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর লেবাননের মুক্তিদাতা দাবিদার সাদ হারেরি গত বছর অক্টোবরে চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠনের দায়িত্ব নেন, কিন্তু 9 মে তিনি দাবি করেন প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে তার মতবিরোধ এবং মন্ত্রিসভা গঠনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের কারণে তিনি নতুন মন্ত্রিসভা গঠনে ব্যর্থ হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনিও পদত্যাগ করেন। এরপর গত মাসের মাঝামাঝি সময়ে নাজিব মিকাতি গত 16 বছরে দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেলেন। সবশেষে বলা যায় খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে, গতকাল বৈরুত বন্দরে বিস্ফোরণের প্রথম বার্ষিকী পালিত হলেও সরকারের কোনো কর্মকর্তা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে টিকাদান কর্মসূচি 7 দিন পেছানো হয়েছে আর জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা দেওয়া হবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও কাজের সমন্বয় নিয়ে শুরু থেকেই নানা মহল থেকে সমালোচনা চলে আসছে। বর্তমানে সংক্রমণ এবং মৃত্যুর ভয়াবহতার মাঝে এদিকটি আরও প্রকটভাবে ধরা পড়ছে। মাত্র 2 দিন আগে মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, ভ্যাকসিন ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সেদিন রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হলো, না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক পরদিন মন্ত্রী মোজাম্মেল হক তার আগের দিনের কথা ঘুরিয়ে নিলেন, জানালেন এই সিদ্ধান্ত আপাতত স্থগিত। মঙ্গলবারের সেই একই সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানালেন, 7 আগস্ট থেকে দেশব্যাপী গণ টিকা দেওয়া শুরু হবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে। পূর্ব রেজিস্ট্রেশন ছাড়া NID কার্ড দেখিয়ে টিকা নেওয়া যাবে, আর NID না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে। এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে টিকাদান কর্মসূচি 7 দিন পেছানো হয়েছে, আর জাতীয় পরিচয়পত্র বা NID এবং নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা দেয়া হবে না। করোনা মোকাবেলায় সরকারের ভূমিকাকে লেজে গোবরে অবস্থা বলে বর্ণনা করে বিরোধী রাজনৈতিক দল BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 4 দিন আগেই বলেছেন,
টিকা প্রাপ্তির কোন নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ব্যতীত কিছুই না। এগুলো যে ফাঁকা বুলি, এটা বুঝতে আর জনগণের কোনো বাকি নেই। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম জানিয়েছেন, করোনা ভাইরাসে গণটিকাদান কর্মসূচি পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 7 আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম 14 আগস্ট থেকে শুরু হবে। বিশৃঙ্খলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্র বা NID এবং নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা না দেবার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডক্টর খুরশিদ আলম বলেছেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে, চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে, আর লকডাউনে পরিবহনের সমস্যার কারণে 7 আগস্ট গণটিকার রান টেস্ট আর 14 তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু হবে। মাঠ পর্যায়ে টিকার পরিকল্পনার বিষয়ে ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মাইনুল হাসান জানিয়েছেন, আমাদের দেয়া নির্দেশনা অনুসারে 7 দিনব্যাপী টিকাদান কর্মসূচি ঠিক করা হলেও বাস্তবে টিকা দেয়া হবে 3 দিন। ওই 7 দিনের মধ্যে শুক্রবার টিকা দেয়া হবে না, আর বাকি 3 দিন অন্যান্য রোগের নিয়মিত টিকাদান চলবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের 73টি দেশের 115 জন রাষ্ট্র অতিথি। ইরানের স্বার্থে বিন্দুমাত্র আঘাত হানলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন IRGC-র প্রধান কমান্ডার জেনারেল হুসেন সালামি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 264 জনের মৃত্যু হয়েছে। ডেল্টা ভেরিয়েন্ট 98% মৃত্যু বলে তথ্য প্রকাশ। এবং ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে 400 আসনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন অখিলেশ যাদব। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।